বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। শ্রোতবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি।
বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। খোদা প্রেমের বসন্ত,
শ্রোতা বন্ধুরা, পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক অনুষ্ঠান খোদা প্রেমের বসন্তে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
রমজানে মহান আল্লাহর ভোজসভার এক অনন্য ও সবচেয়ে সুস্বাদু আইটেম হল আল্লাহর স্মরণ। সূরা আহজাবের 41-44 আয়াতে মহান আল্লাহ বলেছেন, হে ইমানদাররা, তোমরা আল্লাহকে স্মরণ করো, স্মরণ করো খুব বেশি মাত্রায়, সকাল ও সন্ধ্যায় তাঁর প্রশংসা করো। তিনি তোমাদের জন্য দরুদ পাঠান ও তাঁর ফেরেশতারাও তা করেন, যাতে তোমরা নানা ধরনের অন্ধকার থেকে আলোতে আসতে পারো। আল্লাহ মোমিনদের প্রতি দয়ালু। যেদিন আল্লাহর সাথে মিলিত হবে সেদিন তাদের সাথে ফেরেশতাদের অভিবাদন হবে সালাম। তিনি তাদের জন্য সম্মানজনক পুরস্কার প্রস্তুত রেখেছেন। পবিত্র কোরআনের এই বাক্যগুলো নাজিল হয়েছিল এমন এক সময় যখন আহজাবের যুদ্ধ সহ অনেকগুলো যুদ্ধের পর ইসলামী সমাজ অনেক শক্তিশালী ও সুসংহত হয়েছিল। অর্থাৎ বলা হচ্ছে, এতগুলো পরীক্ষা উতরে যাওয়ার পর এখন খুব ভালো অবস্থার মধ্যে তোমরা আল্লাহকে ভুলে যেও না, বরং খুব বেশি মাত্রায় আল্লাহকে স্মরণ করো। নানা ধরনের পারিপার্শ্বিক ঘটনা প্রবাহ ও ব্যস্ততার মধ্যে তোমরা আসল লক্ষ্য আর দায়িত্বের কথা ভুলে যেও না। হযরত ইমাম হুসাইন আলাইহিসসালাম বলেছেন, সব ফরজ দায়িত্ব ও ইবাদতেরই একটা সীমা বা সমাপ্তি আছে কেবল আল্লাহর স্মরণ ছাড়া। আল্লাহর জিকরের কোনো সীমা পরিসীমা ও শেষ নেই।
রমজানের রোজার পর আরেক রমজানের আগ পর্যন্ত আর রোজা রাখা ফরজ নয়। হজ করার পর আবারও হজ করা ফরজ নয়। প্রাথমিক ফরজ নামাজগুলো শেষ হলে আরও নামাজ পড়া জরুরি নয়। বাৎসরিক জাকাত ও খোমস আদায়ের পর এ সংক্রান্ত কর্তব্য শেষ। কিন্তু আল্লাহর স্মরণ এমন এক বিষয় যে তাতে বেশি বেশি মশগুল থাকার উপর ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে। মহান আল্লাহ তার প্রতি অল্প ও কম স্মরণে সন্তুষ্ট নন, তাই বলছেন, হে ইমানদাররা, খুব বেশি বেশি আমাকে স্মরণ করো। এটাও স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে সেই আল্লাহকে স্মরণ করো বেশি বেশি, যিনি ও তার ফেরেশতারা ইমানদারদের প্রতি দরুদ পাঠান। মহান আল্লাহর দরুদ মানে তার অনুগ্রহ, আর ফেরেশতাদের দরুদ মানে আল্লাহর দরবারে মুমিনদের জন্য ফেরেশতাদের ক্ষমা প্রার্থনা। আর এই সবই করা হয় যাতে মুমিনরা অন্ধকারগুলো থেকে আসতে পারে আলোর দিকে। আমাদের চিন্তাভাবনায়, হৃদয়ে, চরিত্রে ও আচার আচরণে কতই না অন্ধকার বা আলোহীনতা বিরাজ করছে। এসব দূর করতে দরকার খোদাই নূর বা আলো। কখনো কখনো গোটা সমাজকে ঘিরে ফেলে নানা ধরনের পশুত্ব ও পাপের অন্ধকার। নেতৃবৃন্দ সহ গোটা সমাজ তখন যেতে থাকে রসাতলে। তাই মুক্তির জন্য দরকার বিবেক, সত্য, ন্যায়পরায়ণতা, ইসলাম ও আধ্যাত্মিকতার আলো। মহান আল্লাহ সেই সব আলোতেই নিতে চান মুমিনদেরকে।
মহাপুরুষরা তথা আল্লাহর ওলিরা আল্লাহর জিক্র বা স্মরণের মধ্যে পান তাঁর সঙ্গে বসে থাকার মহা আনন্দ। তাদের জন্য এ যেন মহা প্রেম অভিসারের আনন্দ। আর সাধারণ মুসলমানের জন্য রমজানের এইসব দিন ও রাতে ঠিক সেই উচ্চতর প্রেমেরই কিছু স্ফুলিঙ্গ বা আলোকছটা কিছু সময়ের জন্য স্বল্প মাত্রায় হলেও দেখা দিতে পারে। কিন্তু আল্লাহর ওলি ও ইমামরা সবসময় আল্লাহর স্মরণের ও একান্ত সাহচর্যের প্রেমময় নেশায় মাতোয়ারা হয়ে থাকেন। তাদের অবস্থা এমন যেন তারা সবসময় নামাজের মধ্যেই থাকেন। সাধারণ মুসলমান ওই পর্যায়ে পৌঁছতে না পারলেও তাদের জন্য আল্লাহর স্মরণের মধ্যে রয়েছে বিস্ময়কর সুফল। সাধারণ মানুষের অন্তরে সবসময় বস্তুগত স্বার্থ চিন্তা, নানা লোভ লালসা, পাপমুখী ও বিভ্রান্তকারী চিন্তা ঘুরপাক খায়। তাই হৃদয়ের এই ঘরকে কেবল আল্লাহর জন্য খালি করে দিতে হলে ও পবিত্র রাখতে হলে বেশি বেশি আল্লাহকেই স্মরণ করতে হবে। মহান আল্লাহর স্মরণ নানা ধরনের ক্ষতি, প্রলোভনের ফাঁদ ও শয়তানের হামলার মোকাবেলায় হৃদয়ে যোগায় প্রতিরোধের প্রবল শক্তি। আর যে আল্লাহকে স্মরণ করে না, সে সহজেই এইসব ক্ষতি, ফাঁদ ও হামলার মুখে নতজান হয়ে পড়ে। সব ধরনের যুদ্ধেই মুমিন মুসলমানকে বেশি বেশি আল্লাহর স্মরণের আশ্রয়ে থাকতে হবে।
বাইরের ও ভেতরের জিহাদ ছাড়াও অর্থনৈতিক জিহাদে, সাংস্কৃতিক জিহাদে, প্রচারের ও মানসিক বা মনস্তাত্ত্বিক জিহাদেও আল্লাহকে বেশি বেশি স্মরণ করা জরুরি, যাতে খোদাপ্রেমের সঠিক পথে অবিচল থাকা যায়। শ্রোতা ভাই বোনেরা, আলোচনার এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে শুনব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মুনির হোসেন খানের কিছু বক্তব্য। তিনি বলেছেন,
হযরত আলী আলাইহিসসালাম বলেছেন, রোজা হচ্ছে বান্দা এবং তার স্রষ্টার মাঝে ইবাদত, একমাত্র মহান আল্লাহ ব্যতীত আর কেউ এই ইবাদতের প্রতিদান দিতে সক্ষম নয়।
বাস্তবতার ময়দানে আল্লাহর স্মরণের স্বরূপটা কেমন? প্রথমত, আমার প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ যদি সত্যের পথে থাকে বা কোনো কিছু পাওয়ার যোগ্য হয়, তাহলে তা তাকে দেয়া তথা ইনসাফের উপর অবিচল থাকা তাতে যদি নিজের ক্ষতিও হয়। সত্যকে তুলে ধরার কারণে নিজেকে খাটো করা বা অপদস্থ করা কঠিন হলেও তাই গুরুত্বপূর্ণ বা জরুরি। দ্বিতীয়ত, মুমিন ভাইকে সব ক্ষেত্রে সহায়তা করা, কখনো অর্থ দিয়ে বা কখনো বুদ্ধি দিয়ে এবং অন্য সব ধরনের সহায়তা দিয়ে মুমিন ভাইয়ের স্বার্থ ও সম্মান রক্ষা করা। তৃতীয়ত, সবসময় আল্লাহকে মনে রাখা। যে কোনো পাপের সময়ও আল্লাহর কথা মনে হলে তা পাপকে রুখে দেয়। মহান আল্লাহ আমাদের সবাইকে তাঁর প্রকৃত জিক্রকারী বা স্মরণকারী হওয়ার তৌফিক দিন।
মহান আল্লাহ পবিত্র মেরাজে তার প্রিয়তম বন্ধু বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে আহমদ, আমার মর্যাদা ও মহত্বের শপথ, আমার কোনো বান্দা বা দাস যদি আমার জন্য চারটি বৈশিষ্ট্য অর্জন করে সুনিশ্চিতভাবে, তাহলে আমি তাকে বেহেশতে প্রবেশ করাব। এই চারটি বৈশিষ্ট্য হল, যিহোবাকে সংযত রাখবে ও নিজের জন্য কল্যাণকর কোনো কথা ছাড়া অন্য কোনো কথা সে বলবে না, অন্তরকে নানা ধরনের শয়তানি প্রলোভন থেকে মুক্ত রাখবে, সবসময় এটা মনে রাখবে যে আমি তার সম্পর্কে সচেতন ও তার কাজগুলো দেখছি, এবং সে ক্ষুধার্ত থাকাকে পছন্দ করবে। আজ 23 রমজানের রাত শুরু হচ্ছে, অনেকের মতে এই রাত শবে কদর, তাই এই রাতের বিশেষ আমলগুলো, বিশেষ করে পবিত্র কোরআন অধ্যয়ন ও দোয়াগুলো পাঠের কথা এবং মুসলিম বিশ্ব সহ মানব জাতির সার্বিক সমৃদ্ধির জন্য দোয়া করতে ভুলবেন না। মৃত সব প্রিয়জন, প্রতিবেশী, বন্ধুবান্ধব ও বিশ্বের মজলুম জাতিগুলোর জন্যও বিশেষভাবে দোয়া করা উচিত এমন পবিত্র রাতে। বিদায়ের সময় ঘনিয়ে এলো,
এবারে শোনা যাক অর্থসহ 22তম রোজার দোয়া।
হে আল্লাহ, আজ তোমার করুণা ও রাহমতের দরজা আমার সামনে খুলে দাও এবং বরকত নাজিল করো, আমাকে তোমার সন্তুষ্টি অর্জনের তৌফিক দাও, তোমার বেহেশতের বাগানের মাঝে আমাকে স্থান করে দাও, হে অসহায়দের দোয়া কবুলকারী।
আল্লাহুম্মা ইফতাহ লি ফীহা আবওয়াবা ফাদলিক ওয়া আনজিল আলাইয়া ফীহা বারাকাতাক ওয়া ওয়াফফিগনি ফীহা লিমুজিবাতি মারদাতাক ওয়া আসকিনি ফীহা বুহবুহাতাক।
সৌভাগ্যের সিঁড়ি, বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক ও মহামানব, মানুষের জন্য আত্মসংশোধন ও চিরস্থায়ী সুখ বা সৌভাগ্যের পথ নির্দেশনা পাওয়া যায় এই মহামানব ও তার পবিত্র আহলে বাইতের সদস্যদের বাণীতে। তাদের অমূল্য শিক্ষামূলক সেসব দিক নির্দেশনা তুলে ধরব সৌভাগ্যের শ্রেণী শীর্ষক ধারাবাহিক আলোচনায়। আজ আমরা আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিসসালামের কাছে তুলে ধরা বিশ্বনবীর কিছু অমূল্য বাণী তুলে ধরব। আজকের সৌভাগ্যের শ্রেণী পরিবেশনায় রয়েছি আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে প্রিয় ছাত্র ও সঙ্গী আলী আলাইহিসাল্লামকে সম্বোধন করে বলেছেন, হে আলী, ইয়াকিন তথা অবিচল বিশ্বাসের একটি চিহ্ন হল আল্লাহকে রাগিয়ে কাউকে খুশি করবে না, আর আল্লাহর দানের জন্য অন্য কারো প্রশংসা করবে না, আর আল্লাহ যা তোমাকে দেননি সেজন্য কাউকে তিরস্কার করবে না, কারণ কোনো লোভীর লোভ জীবিকা আনতে পারে না, আবার কোনো অনিষ্টকারীর অপছন্দ তা রুখতে পারে না। নিশ্চয়ই মহান আল্লাহ নিজ প্রজ্ঞা ও মর্যাদায় আনন্দ এবং খুশিকে নিশ্চিত বিশ্বাসের মধ্যেই রয়েছেন, আর দুঃখ এবং কষ্টকে রেখেছেন সন্দেহ ও ক্রোধের মধ্যে। হে আলী, আসলে মূর্খতার চেয়ে দারিদ্র আর কিছু নেই, আর বিচক্ষণতার চেয়ে ফলদায়ক কোনো সম্পদ নেই, স্বার্থপরতার চেয়ে ভয়ঙ্কর কোনো একাকিত্ব নেই, পরামর্শের চেয়ে ভালো কোনো সহযোগিতা নেই, চিন্তার মতো কোনো বুদ্ধিবৃত্তি নেই, সৎ চরিত্রের মতো কোনো বংশ পরিচয় নেই, আর চিন্তার মতো কোনো ইবাদত নেই।
বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হে আলী, কথার রোগ হল মিথ্যা আর জ্ঞানের রোগ বিস্মৃতি, ইবাদতের রোগ অলসতা, দানের রোগ করুণা দেখানো ও এজন্য গর্ব করা, সাহসিকতার রোগ অত্যাচার, সৌন্দর্যের রোগ অহংকার আর বংশের রোগ বড়াই। হে আলী, সত্যের উপর থাকবে, তোমার মুখ দিয়ে যেন কখনো মিথ্যা বের না হয়। কখনো বিশ্বাসঘাতকতার দুঃসাহস করো না। আল্লাহকে এমনভাবে ভয় করো যেন তুমি তাকে দেখছ। তোমার জান মালকে ধর্মের জন্য উৎসর্গ করো, নানা সদ্গুণ অর্জন করো ও সেগুলোকে কাজে লাগাও, আর অসৎ চরিত্রের সঙ্গ বর্জন করো। হে আলী, আল্লাহর কাছে খুবই প্রিয় কাজ তিনটি। যে ব্যক্তি আল্লাহর নির্দেশিত ফরজ কাজগুলো পালন করে সে হলো সবচেয়ে আবেদ, আর যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ কাজগুলো থেকে বেঁচে চলে সে হলো সবচেয়ে সংযমী, আর যে ব্যক্তি আল্লাহর বরাদ্দকৃত জীবিকায় তুষ্ট থাকে সে হলো সবচেয়ে সামর্থ্যবান।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, হে আলী, তিনটি কাজ উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছেদ করেছে তার সাথে সম্পর্ক গড়বে, যে তোমাকে বঞ্চিত করেছে তাকে তুমি দান করবে, আর যে তোমার প্রতি অন্যায় করেছে তাকে তুমি ক্ষমা করবে। হে আলী, পরিত্রাণকারী কাজ তিনটি, তোমার জিহ্বাকে সংযত রাখবে, তোমার ভুলের জন্য কাঁদবে, আর ফিতনার সময় নিজ ঘরে থাকবে। হে আলী, কাজের মধ্যে শীর্ষস্থানীয় তিনটি, লোকজনের সঙ্গে ন্যায্য আচরণ করবে, আল্লাহর কারণে তোমার ভাইয়ের সাথে সমান হবে ও সব অবস্থায় আল্লাহকে স্মরণ করবে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হে আলী, আল্লাহর সৌন্দর্য তিনটি বিষয়ে। যে ব্যক্তি আল্লাহর কারণে তার মুমিন ভাইয়ের সাক্ষাতে গমন করে, অর্থাৎ সে আল্লাহর জিয়ারতকারী, আর আল্লাহর জিয়ারতকারীর সম্মান রক্ষা করা আল্লাহরই কর্তব্য, তাই সে যা কামনা করে তিনি তা দান করেন। যে ব্যক্তি নামাজ পড়ে, এরপর দোয়া দুরুদ ও মোনাজাতে অতিবাহিত করে পরবর্তী নামাজ পর্যন্ত, অতএব সে আল্লাহর মেহমান, আর আল্লাহর মেহমানের সম্মান রক্ষা করা আল্লাহরই কর্তব্য। আর হজ এবং উমরা, এ দুটি হল আল্লাহর কাছে দূতের আগমন, আর দূতের মর্যাদা রক্ষার কর্তব্য আল্লাহরই। হে আলী, তিনটি কাজের সওয়াব দুনিয়া ও আখেরাতে বিস্তৃত। হজ, যা দারিদ্র দূর করে, সদকা, যা বিপদ থেকে রক্ষা করে, আর আত্মীয়ের সম্পর্ক জোড়া লাগানো, যা আয়ু বৃদ্ধি করে। হে আলী, তিনটি জিনিস রয়েছে যা কোনো ব্যক্তির মধ্যে না থাকলে তার কর্ম সফল হয় না। আত্মসংযম, যা তাকে মহান আল্লাহ রব্বুল আলমিনের অবাধ্যতা থেকে বাঁচায়। বিদ্যা, যা তাকে নির্বুদ্ধিতার অজ্ঞতা থেকে রক্ষা করে। আর বুদ্ধিমত্তা, যা দিয়ে মানুষের সাথে সে মানিয়ে চলবে।
হে আলী, তিন শ্রেণীর লোক কিয়ামতের দিন আরশের ছায়ায় থাকবে। যে ব্যক্তি তার ভাইয়ের জন্য সেটাই চায় যা সে নিজের জন্য পছন্দ করে। যে ব্যক্তি কোনো কাজের মুখোমুখি হলে ততক্ষণ পর্যন্ত সে কাজে পা বাড়ায় না কিংবা পিছিয়ে আসে না, যতক্ষণ সে না জানে যে কাজটি আল্লাহর পছন্দের নাকি অপছন্দের। আর যে ব্যক্তি তার ভাইয়ের ছিদ্রান্বেষণ করতে যায় না, যতক্ষণ পর্যন্ত সেই ত্রুটিটি নিজের মধ্যে থেকে সংশোধন করে না নেয়। কেননা যখনই একটি ত্রুটি সংশোধন করে নেয়, নতুন আরেকটি ত্রুটি দৃষ্টিগোচর হয়। সুতরাং মানুষের জন্য এটাই যথেষ্ট যে সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। হে আলী, পুণ্যের দরজা তিনটি, মনের উদারতা, মিষ্ট ভাষা, আর কষ্ট ও উৎপাতে ধৈর্য ধারণ করা।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হে আলী, তৌরাতে চারটি কথার পাশে আরও চারটি বাণী রয়েছে। যে ব্যক্তি দুনিয়ার প্রতি মোহগ্রস্ত হয় সে আল্লাহর উপর রাগান্বিত হয়ে থাকে। যে ব্যক্তি তার উপর নিপতিত বিপদের জন্য অভিযোগ করে সে আল্লাহর বিরুদ্ধেই নালিশ করে। যে ব্যক্তি কোনো ধনাঢ্যের কাছে এসে নিজেকে হীন করে তার এক তৃতীয়াংশ ঈমান বিনষ্ট হয়ে যায়। আর এই উম্মতের মধ্যে দোজখে যাবে সেই ব্যক্তি যে আল্লাহর নিদর্শনগুলোকে উপহাস ও খেলনার পাত্র বানাবে। চারটি জিনিসের পাশে চারটি জিনিস থাকে। যে রাজা হয় সে স্বেচ্ছাচারিতা করে, যে পরামর্শ করে না অনুতপ্ত হয়। যেমন আচরণ করবে তেমনি আচরণ পাবে, আর ধর্মীয় জ্ঞান ও ইমানের অভাব হল বড় মৃত্যু। হে আলী, কিয়ামতের দিন প্রত্যেক চোখই কাঁদতে থাকবে, কেবল তিনটি চোখ ছাড়া। যে চোখ আল্লাহর রাস্তায় বিনিদ্র রাত কাটায়, যে চোখ আল্লাহর নিষিদ্ধ হারাম থেকে অবনত থাকে, আর যে চোখ আল্লাহর ভয়ে অশ্রু ছড়ায়। হে আলী, ধন্য সেই মুখমণ্ডল যার দিকে আল্লাহ তাকিয়ে দেখেন যে এমন পাপের জন্য সে ক্রন্দনরত যে সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ খবরই রাখে না।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, হে আলী, তিনটি জিনিস ধ্বংসকারী আর তিনটি বিষয় পরিত্রাণ দানকারী। ধ্বংসকারী তিনটি হল রেপুর কামনা যার অনুসরণ করা হয়, কৃপণতা যা মেনে চলা হয়, আর মানুষের আত্মপূজা। অপরদিকে পরিত্রাণ দানকারী তিনটি বিষয় হল সন্তুষ্টি ও ক্রোধের মধ্যে ন্যায়পরায়ণ থাকা, সামর্থ্য ও অভাবের মধ্যে মিতচারী হওয়া, আর গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে ভয় করে চলা যেন তুমি তাঁকে দেখছ, আর যদি তুমি না দেখতে পাও তিনি তোমাকে দেখছেন। হে আলী, তিনটি ক্ষেত্রে মিথ্যা সুন্দর। ন্যায়, সত্য ও ধর্মের পথে পরিচালিত যুদ্ধে ধোঁকাবাজি, তোমার স্ত্রীকে সন্তুষ্ট করার জন্যে প্রতিশ্রুতি দান, আর মানুষের মধ্যে মীমাংসার কাজ। হে আলী, তিনটি ক্ষেত্রে সত্য কুৎসিত, মনোমালিন্য বা দ্বন্দ্ব সৃষ্টিতে সহায়ক একের কথা অন্যকে বলা, কোনো পুরুষকে তার স্ত্রী বা পরিবার সম্পর্কে অপছন্দনীয় সংবাদ দেয়া, এবং কোনো সৎ কাজের দাবিদার ব্যক্তির দাবিকে
খোদা প্রেমের বসন্ত।
শ্রোতা ভাই বোনেরা, পবিত্র রমজান উপলক্ষে খোদা প্রেমের বসন্ত শীর্ষক ধারাবাহিক আলোচনার 22তম পর্বে আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাবো।
রমজানে মহান আল্লাহর ভোজ সভার এক অনন্য ও সবচেয়ে সুস্বাদু আইটেম হল আল্লাহর স্মরণ। সূরা আহজাবের 41-44 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, হে ইমানদাররা, তোমরা আল্লাহকে স্মরণ করো, স্মরণ করো খুব বেশি মাত্রায়, সকাল ও সন্ধ্যায় তাঁর প্রশংসা করো। তিনি তোমাদের জন্য দরুদ পাঠান ও তাঁর ফেরেশতারাও তা করেন, যাতে তোমরা নানা ধরনের অন্ধকার থেকে আলোতে আসতে পারো। আল্লাহ মোমিনদের প্রতি দয়ালু, যেদিন আল্লাহর সাথে মিলিত হবে সেদিন তাদের সাথে ফেরেশতাদের অভিবাদন হবে সালাম। তিনি তাদের জন্য সম্মানজনক পুরস্কার প্রস্তুত রেখেছেন। পবিত্র কোরআনের এই বাক্যগুলো নাজিল হয়েছিল এমন এক সময় যখন আহজাবের যুদ্ধ সহ অনেকগুলো যুদ্ধের পর ইসলামী সমাজ অনেক শক্তিশালী ও সুসংহত হয়েছিল। অর্থাৎ বলা হচ্ছে, এতগুলো পরীক্ষা উতরে যাওয়ার পর এখন খুব ভালো অবস্থার মধ্যে তোমরা আল্লাহকে ভুলে যেও না, বরং খুব বেশি মাত্রায় আল্লাহকে স্মরণ করো। নানা ধরনের পারিপার্শ্বিক ঘটনা প্রবাহ ও ব্যস্ততার মধ্যে তোমরা আসল লক্ষ্য আর দায়িত্বের কথা ভুলে যেও না। হযরত ইমাম হুসাইন আলাইহিসসালাম বলেছেন, সব ফরজ, দায়িত্ব ও ইবাদতেরই একটা সীমা বা সমাপ্তি আছে কেবল আল্লাহর স্মরণ ছাড়া। আল্লাহর জিক্রের কোনো সীমা পরিসীমা ও শেষ নেই।
ইসমিকা ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া মুকিম,
রমজানের রোজার পর আরেক রমজানের আগ পর্যন্ত আর রোজা রাখা ফরজ নয়। হজ করার পর আবারও হজ করা ফরজ নয়। প্রাথমিক ফরজ নামাজগুলো শেষ হলে আরও নামাজ পড়া জরুরি নয়। বাৎসরিক জাকাত ও খোমস আদায়ের পর এ সংক্রান্ত কর্তব্য শেষ। কিন্তু আল্লাহর স্মরণ এমন এক বিষয় যে তাতে বেশি বেশি মশগুল থাকার উপর ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে। মহান আল্লাহ তার প্রতি অল্প ও কম স্মরণে সন্তুষ্ট নন, তাই বলছেন, হে ইমানদাররা, খুব বেশি বেশি আমাকে স্মরণ করো। এটাও স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে সেই আল্লাহকে স্মরণ করো বেশি বেশি, যিনি ও তার ফেরেশতারা ইমানদারদের প্রতি দরুদ পাঠান। মহান আল্লাহর দরুদ মানে তার অনুগ্রহ, আর ফেরেশতাদের দরুদ মানে আল্লাহর দরবারে মুমিনদের জন্য ফেরেশতাদের ক্ষমা প্রার্থনা। আর এই সবই করা হয় যাতে মুমিনরা অন্ধকারগুলো থেকে আসতে পারে আলোর দিকে। আমাদের চিন্তাভাবনায়, হৃদয়ে, চরিত্রে ও আচার আচরণে কতই না অন্ধকার বা আলোহীনতা বিরাজ করছে। এসব দূর করতে দরকার খোদাই নূর বা আলো। কখনো কখনো গোটা সমাজকে ঘিরে ফেলে নানা ধরনের পশুত্ব ও পাপের অন্ধকার। নেতৃবৃন্দ সহ গোটা সমাজ তখন যেতে থাকে রসাতলে। তাই মুক্তির জন্য দরকার বিবেক, সত্য, ন্যায়পরায়ণতা, ইসলাম ও আধ্যাত্মিকতার আলো। মহান আল্লাহ সেই সব আলোতেই নিতে চান মুমিনদেরকে।
মহাপুরুষরা তথা আল্লাহর ওলিরা আল্লাহর জিক্র বা স্মরণের মধ্যে পান তাঁর সঙ্গে বসে থাকার মহা আনন্দ। তাদের জন্য এ যেন মহা প্রেম অভিসারের আনন্দ। আর সাধারণ মুসলমানের জন্য রমজানের এইসব দিন ও রাতে ঠিক সেই উচ্চতর প্রেমেরই কিছু স্ফুলিঙ্গ বা আলোকছটা কিছু সময়ের জন্য স্বল্প মাত্রায় হলেও দেখা দিতে পারে। কিন্তু আল্লাহর ওলি ও ইমামরা সবসময় আল্লাহর স্মরণের ও একান্ত সাহচর্যের প্রেমময় নেশায় মাতোয়ারা হয়ে থাকেন। তাদের অবস্থা এমন যেন তারা সবসময় নামাজের মধ্যেই থাকেন। সাধারণ মুসলমান ওই পর্যায়ে পৌঁছতে না পারলেও তাদের জন্য আল্লাহর স্মরণের মধ্যে রয়েছে বিস্ময়কর সুফল। সাধারণ মানুষের অন্তরে সবসময় বস্তুগত স্বার্থচিন্তা, নানা লোভ লালসা, পাপমুখী ও বিভ্রান্তকারী চিন্তা ঘুরপাক খায়। তাই হৃদয়ের এই ঘরকে কেবল আল্লাহর জন্য খালি করে দিতে হলে ও পবিত্র রাখতে হলে বেশি বেশি আল্লাহকেই স্মরণ করতে হবে। মহান আল্লাহর স্মরণ নানা ধরনের ক্ষতি, প্রলোভনের ফাঁদ ও শয়তানের হামলার মোকাবেলায় হৃদয়ে যোগায় প্রতিরোধের প্রবল শক্তি। আর যে আল্লাহকে স্মরণ করে না, সে সহজেই এইসব ক্ষতি, ফাঁদ ও হামলার মুখে নতজান হয়ে পড়ে। সব ধরনের যুদ্ধেই মুমিন মুসলমানকে বেশি বেশি আল্লাহর স্মরণের আশ্রয়ে থাকতে হবে।
বাইরের ও ভেতরের জিহাদ ছাড়াও অর্থনৈতিক জিহাদে, সাংস্কৃতিক জিহাদে, প্রচারের ও মানসিক বা মনস্তাত্ত্বিক জিহাদেও আল্লাহকে বেশি বেশি স্মরণ করা জরুরি, যাতে খোদাপ্রেমের সঠিক পথে অবিচল থাকা যায়। শ্রোতা ভাই বোনেরা, আলোচনার এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে শুনব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মুনির হোসেন খানের কিছু বক্তব্য। তিনি বলেছেন,
হযরত আলী আলাইহিস সালাম বলেছেন, রোজা হচ্ছে বান্দা এবং তার স্রষ্টার মাঝে ইবাদত। একমাত্র মহান আল্লাহ ব্যতীত আর কেউ এই ইবাদতের প্রতিদান দিতে সক্ষম নয়।
বাস্তবতার ময়দানে আল্লাহর স্মরণের স্বরূপটা কেমন? প্রথমত, আমার প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ যদি সত্যের পথে থাকে বা কোনো কিছু পাওয়ার যোগ্য হয়, তাহলে তা তাকে দেয়া তথা ইনসাফের উপর অবিচল থাকা তাতে যদি নিজের ক্ষতিও হয়। সত্যকে তুলে ধরার কারণে নিজেকে খাটো করা বা অপদস্থ করা কঠিন হলেও তাই গুরুত্বপূর্ণ বা জরুরি। দ্বিতীয়ত, মুমিন ভাইকে সব ক্ষেত্রে সহায়তা করা, কখনো অর্থ দিয়ে বা কখনো বুদ্ধি দিয়ে এবং অন্য সব ধরনের সহায়তা দিয়ে মুমিন ভাইয়ের স্বার্থ ও সম্মান রক্ষা করা। তৃতীয়ত, সবসময় আল্লাহকে মনে রাখা। যে কোনো পাপের সময়ও আল্লাহর কথা মনে হলে তা পাপকে রুখে দেয়। মহান আল্লাহ আমাদের সবাইকে তাঁর প্রকৃত জিক্রকারী বা স্মরণকারী হওয়ার তৌফিক দিন।
মহান আল্লাহ পবিত্র মেরাজে তার প্রিয়তম বন্ধু বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে আহমাদ, আমার মর্যাদা ও মহত্বের শপথ, আমার কোনো বান্দা বা দাস যদি আমার জন্য চারটি বৈশিষ্ট্য অর্জন করে সুনিশ্চিতভাবে, তাহলে আমি তাকে বেহেশতে প্রবেশ করাবো। এই চারটি বৈশিষ্ট্য হল, যিহোবাকে সংযত রাখবে ও নিজের জন্য কল্যাণকর কোনো কথা ছাড়া অন্য কোনো কথা সে বলবে না, অন্তরকে নানা ধরনের শয়তানি প্রলোভন থেকে মুক্ত রাখবে, সবসময় এটা মনে রাখবে যে আমি তার সম্পর্কে সচেতন ও তার কাজগুলো দেখছি, এবং সে ক্ষুধার্ত থাকাকে পছন্দ করবে। আজ 23 রমজানের রাত শুরু হচ্ছে, অনেকের মতে এ রাত শবে কদর, তাই এই রাতের বিশেষ আমলগুলো, বিশেষ করে পবিত্র কোরআন অধ্যয়ন ও দোয়াগুলো পাঠের কথা এবং মুসলিম বিশ্ব সহ মানব জাতির সার্বিক সমৃদ্ধির জন্য দোয়া করতে ভুলবেন না। মৃত সব প্রিয়জন, প্রতিবেশী, বন্ধুবান্ধব ও বিশ্বের মজলুম জাতিগুলোর জন্যও বিশেষভাবে দোয়া করা উচিত এমন পবিত্র রাতে। বিদায়ের সময় ঘনিয়ে এলো।
এবারে শোনা যাক অর্থসহ 22তম রোজার দোয়া।
হে আল্লাহ, আজ তোমার করুণা ও রাহমতের দরজা আমার সামনে খুলে দাও এবং বরকত নাজিল করো, আমাকে তোমার সন্তুষ্টি অর্জনের তৌফিক দাও, তোমার বেহেশতের বাগানের মাঝে আমাকে স্থান করে দাও, হে অসহায়দের দোয়া কবুলকারী।
اللهم افتح لي فيها ابواب فضلك وانزل علي فيها بركاتك ووفقني فيها لموجبات مرضاتك واسكنني فيها بحبوحات
নওমুসলিমদের আত্মকথা।
ইউরোপে রেনেসাঁস এবং শিল্প বিপ্লবের পর জ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে অনেকেই দিনকে মানব জীবন থেকে ঝেঁটিয়ে বিদায় করার কিংবা তাকে অপ্রয়োজনীয় বলে উপেক্ষা করার চেষ্টা করেছেন, কিন্তু পাশ্চাত্য কোনোভাবেই মানুষের এই আধ্যাত্মিক চাহিদা মেটাতে পারেনি। এ কারণে আত্মিক এবং আধ্যাত্মিক ক্ষেত্রে মানুষ বিচিত্র সমস্যার মুখে পড়ে। মার্কিন বিশিষ্ট ইতিহাসবিদ উইল ডুরান্ট এ সম্পর্কে লিখেছেন, বিজ্ঞানের উন্নতির সাথে সাথে আমরা যান্ত্রিক দিক থেকে ব্যাপক উন্নতি ও সক্ষমতা অর্জন করেছি, কিন্তু লক্ষ্য উদ্দেশ্যের দিক থেকে ফকির হয়ে গেছি। আজকের মানব সমাজ তার আত্মার তুলনায় বস্তুর উপর অনেক বেশি অভিজ্ঞতা সঞ্চয় করেছে বা বলা চলে আধিপত্য বিস্তার করেছে।
অন্যভাবে বলা যায়, প্রকৃতি বিজ্ঞান জ্বলন্ত বাতির মতো অন্ধকারের অন্তত একটি অংশকে মানুষের সামনে আলোকিত করে তুলতে পেরেছে। অর্থাৎ মানুষ আগে যে সম্পর্কে জানত না সে বিষয়ে জানতে পেরেছে, কিন্তু এই বাতি সর্বপ্রকার অন্ধকার দূর করতে সক্ষম হয়নি। মানুষ যতই বিজ্ঞানে উন্নতি করছে ততই নতুন নতুন অজানার সাথে পরিচিত হচ্ছে ঠিকই, তবে আধ্যাত্মিকতা এবং নৈতিকতা ক্রমশ ম্লান হচ্ছে, আর আধ্যাত্মিকতার ম্লানিমায় নৈতিকতাহীনতা, দুর্নীতি আর আত্মপরিচয়হীনতার সংকটে বিশ্ব ভরে গেছে। ব্রাজিলের বিখ্যাত লেখক খুজুয়ে দো কেস্ট্রো এ সম্পর্কে লিখেছেন, বিশ্ব শিল্প ও বিজ্ঞানে ব্যাপক উন্নতি করেছে, কিন্তু বিশ্ব নীতি সেই হিংস্রতার যুগ অতিক্রম করছে।
বর্তমান বিশ্ব বিচিত্র সংকটের মুখোমুখি। আধুনিক সমাজ নৈতিক এবং আধ্যাত্মিক দিক থেকে ভয়াবহ দারিদ্র্যের শিকার। এই সংকটের কারণ বা উৎস পর্যালোচনা করতে গিয়ে বহু চিন্তাবিদ এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে সৌভাগ্য ও মর্যাদার আকাশে উঠতে গেলে মানুষের দুটি পাখার প্রয়োজন রয়েছে। একটি পাখা হল বিজ্ঞানের, অপরটি আধ্যাত্মিকতার। দিন এবং ঐশী শিক্ষাগুলো বাতির মতো জীবনপথের অন্ধকার গলিগুলোকে আলোকিত করে তোলে, যাতে বৈজ্ঞানিক এবং বস্তুগত উন্নয়ন মানুষকে তার সৌভাগ্যের পথ থেকে বিচ্যুত করতে না পারে। বর্তমানকালে দিন এবং আধ্যাত্মিকতা মানুষের চোখের সামনে আলোর দিগন্ত উন্মোচন করে দিয়েছে। ইসলাম এবং তার শাশ্বত শিক্ষাগুলো এর পেছনে ব্যাপক ভূমিকা রেখেছে। বস্তুতান্ত্রিক সভ্যতায় ক্লান্ত শ্রান্ত মানুষেরা তাদের জীবন জিজ্ঞাসার ভরি ভরি প্রশ্নের কোনো উত্তর না পেয়ে ইসলামকেই তারা তাদের পথ চলার আদর্শ হিসেবে গ্রহণ করে নিয়েছে। তারা লক্ষ্য করেছে ইসলাম তাদের চাওয়া পাওয়াগুলো, বিশেষ করে তাদের জীবনের সাথে মোটেই সাংঘর্ষিক নয়, বরং ইসলাম তাদের সৌভাগ্যের চূড়ায় ওঠার সহায়ক সঙ্গী। তারা তাই ইসলামকেই এখন তাদের জীবনবিধান হিসেবে গ্রহণ করতে শুরু করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে তৎপর আন্তর্জাতিক ইসলামী গবেষণা সংস্থার সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, পশ্চিমা দেশগুলোতে ইসলাম নিয়ে পড়ালেখার প্রবণতা ব্যাপকভাবে বেড়ে গেছে। এই সংস্থার গবেষণা অনুযায়ী পশ্চিমারা তাদের জীবন জিজ্ঞাসার জবাব খুঁজে বেড়াচ্ছে, যেমন মানুষ কি কিংবা মানুষের ভবিষ্যৎ কি ইত্যাদি জাতীয় প্রশ্ন। পশ্চিমা মতবাদগুলোতে তারা তাদের প্রশ্নের যথার্থ কোনো উত্তর খুঁজে না পেয়ে ইসলাম নিয়ে পড়ালেখা শুরু করেছে এবং ইসলামে সেসব জবাব পেয়ে তারা ইসলামে দীক্ষিত হয়েছে। আসলে ইসলামের যে চমৎকৃতি রয়েছে তাই এই ধর্মের বিস্তারের জন্য যথেষ্ট। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠতম আকর্ষণটি ছিল এর নৈতিক সৌন্দর্যের দিকটি। সেই সূচনা লগ্ন থেকেই ইসলামের এই সৌন্দর্য ছিল এবং এখনও আছে। আর এই চমৎকৃতি এবং আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে আল কোরআন। ইসলামের উদার চিন্তাভাবনা এবং তার উন্নত ও শক্তিশালী শিক্ষা মানুষকে তার দিকে স্বাভাবিকভাবেই আকৃষ্ট করে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেছিলেন জায়েদ শাকির নামে এক ভদ্রলোক। তিনি এখন সেখানকার মুসলমান সমাজের ধর্মীয় উপদেষ্টা হিসেবে কর্মতৎপর রয়েছেন। পশ্চিমা সমাজে যারা ইসলাম নিয়ে গবেষণা করেছেন তাদেরই একজন তিনি। বিশ্বব্যাপী বিরাজমান বিভিন্ন ধর্ম ও আকিদা বিশ্বাস নিয়ে গবেষণা করার পর জায়েদ শেষ পর্যন্ত ইসলাম ধর্মে দীক্ষিত হন। জায়েদ নিজে বলেছেন, আমি মূলত জীবনার্থের গভীরতা এবং জীবন বাস্তবতার সন্ধানে ছিলাম। যখন আমি যৌবনে পা রাখলাম খুব দ্রুতই টের পেলাম যে জীবন আসলে বস্তুতান্ত্রিকতার অনেক ঊর্ধ্বে। সেজন্য আমি আমার নিজের ভেতরে এবং আমার চারপাশে বিরাজমান যা কিছু আছে সবকিছু নিয়ে চিন্তাভাবনা করতে করতে অন্য এক ভুবনে হারিয়ে যেতাম। যতই চিন্তাভাবনা করতাম কোনো কুলকিনেরা পেতাম না। সত্যের সন্ধান করতে গিয়ে শেষ পর্যন্ত বিভিন্ন ধর্ম নিয়ে পড়ালেখা করতে লাগলাম। প্রথমেই পড়লাম খ্রিস্টান ধর্ম নিয়ে, কেননা আমার পরিবার এবং সমাজও ছিল খ্রিস্টান। আমি অবশ্য খ্রিস্টধর্ম সম্পর্কে কিছুই জানতাম না। বিভিন্ন বই পুস্তক পড়ার ফলে ধীরে ধীরে এই ধর্মের ব্যাপারে আমার ভেতরে সংশয়, সন্দেহ এবং অবিশ্বাস জন্ম নিতে শুরু করে।
এক পর্যায়ে খ্রিস্টান ধর্ম নিয়ে পড়ালেখা বাদ দিয়ে কমিউনিজম নিয়ে পড়তে শুরু করলাম। পড়তে পড়তে অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে বুঝতে পারলাম কমিউনিজমে প্রচুর অসম্পূর্ণতা রয়েছে। সবশেষে ইসলাম সম্পর্কে একটা বই পড়লাম। ওই বইটি পড়ে আমার ভেতরের সকল প্রশ্নের উত্তর পেয়ে গেলাম এবং বুঝতে পারলাম ইসলাম একটি সামাজিক দিন বা জীবন বিধান। ইসলাম নিয়ে আরও কয়েক মাস পড়ালেখা করার পর আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। আমি ইসলামে অন্যরকম এক শান্তি ও নিরাপত্তা খুঁজে পেলাম। আল্লাহর জিকির আমাকে প্রশান্তির সেই উৎসের সাথে যুক্ত করে এবং জিকির আমার আত্মার বিকাশের কারণ হয়ে দাঁড়ায়।
ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসলাম এখন বিকাশ লাভ করছে। পশ্চিমা এক গবেষক মনে করেন, আগামী 50 বছরে ইউরোপ হবে ইসলাম বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। গবেষণায় দেখা গেছে, ইউরোপে এখন ধর্মীয় সচেতনতা অনেক বেশি বিস্তীর্ণ ও বিকাশমান। ভারতের হায়দ্রাবাদ থেকে প্রকাশিত একটি উর্দু দৈনিক জানিয়েছে, গত বছর 5,000-এরও বেশি ব্রিটিশ মুসলমান হয়েছে। ইসলামের মানুষ গড়ার শিক্ষাই তাদেরকে মুসলমান হবার ক্ষেত্রে বেশি আগ্রহী করে তুলেছে। আমরা এ বিষয়টির প্রতি গুরুত্ব দিয়েই নমুসলিমদের ইসলাম গ্রহণ এবং ইসলাম গ্রহণের কারণ নিয়ে ধারাবাহিক এই অনুষ্ঠানের আয়োজন করেছি। এ আসরে নমুসলিমদের মুখেই শুনব তাদের ইসলামে দীক্ষিত হবার কথা। আপনারা সবাই যথারীতি আমন্ত্রিত। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান। শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান শীর্ষক নতুন ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
ইউনেস্কোর উদ্যোগে চলতি 2022 সালে সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক বিজ্ঞান দিবস। বৈজ্ঞানিক অগ্রগতির ক্ষেত্রে এই দিবস পালনের বিশেষ গুরুত্ব রয়েছে। আন্তর্জাতিক সমাজের সঙ্গে তাল মিলিয়ে ইরানও এই দিবস পালন করে থাকে এবং এই দেশটিও জ্ঞান গবেষণায় পিছিয়ে নেই। তবে এক্ষেত্রে ইরানের বিশেষ ঐতিহ্য রয়েছে। ইরানে বহু জ্ঞানী, গুণী, মনীষী ও বিজ্ঞানীর জন্ম হয়েছে এবং এক্ষেত্রে দেশটির ইতিহাস অনেক পুরানো। জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান শীর্ষক নতুন ধারাবাহিক এই অনুষ্ঠানে আমরা ইরানে জ্ঞান বিজ্ঞান চর্চার ইতিহাস, বিজ্ঞানীদের ঐতিহ্য, তাদের নানা কর্মকাণ্ড, অবদান ও জীবনী নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন।
মানব সমাজের উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে বিজ্ঞানের ভূমিকা বা গুরুত্বের বিষয়টি কারো কাছে অজানা নয়। এ কারণে রসায়ন, পদার্থ ও গণিত শাস্ত্র নিয়ে গবেষণার প্রতি মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। শিক্ষাঙ্গনের বিভিন্ন স্তরে এসব বিষয়ে পড়াশোনা ও গবেষণার ব্যবস্থা করা হয়েছে। এসব গবেষণা কেন্দ্রে বিজ্ঞানের বিভিন্ন জটিল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়। ইউনেস্কো প্রতি বছর টেকসই উন্নয়নে আন্তর্জাতিক বিজ্ঞান দিবস পালনের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে, যাতে মানুষ মৌলিক বিজ্ঞান অর্থাৎ পদার্থ, রসায়ন, গণিত, ভূগোল, পরিবেশ ও জীববিদ্যা, পরিসংখ্যান, জেনেটিক বা বংশগতিবিদ্যা প্রভৃতি ক্ষেত্রে আগ্রহী হয়ে ওঠে। মৌলিক বিজ্ঞান গবেষণার ক্ষেত্র প্রস্তুত করা, বিজ্ঞানীদের সঙ্গে সাধারণ মানুষের পরিচয় ঘটানো, সমাজের মানুষের কাছে বিজ্ঞানের গুরুত্ব তুলে ধরা, এবং বিভিন্ন দেশে মৌলিক বিজ্ঞানের অগ্রগতি পর্যালোচনা করা ও বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন এবারের ইউনেস্কোর ঘোষিত বিজ্ঞান দিবসের অন্যতম লক্ষ্য।
উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বেসিক সায়েন্স বা মৌলিক বিজ্ঞান। উদাহরণস্বরূপ, বৈজ্ঞানিক গবেষণা ও আবিষ্কারের মাধ্যমে খাদ্য, জ্বালানি, স্বাস্থ্য, প্রযুক্তি প্রভৃতি ক্ষেত্রে উন্নয়নের কথা উল্লেখ করা যায় যাতে মানুষ উপকৃত হতে পারে। একই সাথে সবার উচিত বিশ্বের কোটি কোটি মানুষের টিকে থাকার জন্য এসব ক্ষেত্রে গবেষণার গুরুত্ব উপলব্ধি করা। বাস্তবতা হচ্ছে মৌলিক বিজ্ঞান প্রযুক্তির উৎকর্ষ সাধনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা কিনা নতুন নতুন আবিষ্কারে সহায়ক। ইরানে বৈজ্ঞানিক উৎপাদন ও অগ্রগতির ইতিহাস জানতে হলে অতীতের সোনালী দিনগুলোর দিকে ফিরে যেতে হবে। এছাড়া গত শতাব্দীতে বিজ্ঞান, গবেষণা ও আধ্যাত্মিকতার কারণে ইরান বিশ্ব জুড়ে খ্যাতি অর্জন করেছিল। এমনকি সাহিত্য অঙ্গনেও ইরানের খ্যাতি দুনিয়া জোড়া। ইরানের বিখ্যাত কবি রুদাকির কবিতা ও সাহিত্য থেকে জ্ঞানচর্চা ও গবেষণার গুরুত্ব ফুটে উঠেছে। তিনি বলেন, তুমি যদি জ্ঞানচর্চা করো তাহলে মহাকাশের বহু রহস্য তোমার কাছে উন্মোচিত হবে। ইসলাম ধর্মেও জ্ঞানচর্চা ও লেখাপড়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সুদূর অতীত থেকে বর্তমান জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান চলমান, এই ইতিহাস জানতে আমাদের সঙ্গেই থাকুন।
বৃহত্তর ইরানের বিশেষ ভৌগোলিক অবস্থানের কারণে শিল্প, সংস্কৃতি ও বিজ্ঞানের সকল ক্ষেত্রে অসামান্য অবদান চোখে পড়ার মতো। ভূ রাজনৈতিক দিক থেকে বিশেষ অবস্থানের কারণে ইরান বহুবার বহিঃশক্তির মাধ্যমে হামলার শিকার হয়েছে, কিন্তু শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে বাইরের কোনো শক্তি ইরানে প্রভাব বিস্তার করতে পারেনি। বরং আক্রমণকারীরাই ইরানের সমৃদ্ধ সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়েছে। এ কারণে কথাবার্তা ও আচরণের ক্ষেত্রে অনেক আদব কায়দা, সম্পর্ক রক্ষার ক্ষেত্রে সৌজন্যমূলক অনেক শব্দের ব্যবহার এবং ইরানের সাংস্কৃতিক প্রভাব লক্ষ্য করা যায় অন্যান্য জাতির সংস্কৃতিতে। প্রাচীন ইরান তথা ইসলামের প্রাথমিক যুগে জ্ঞানবিজ্ঞানের সূতিকাগার হিসেবে বিশ্বজুড়ে এদেশটির খ্যাতি ছিল। আজকের যুগে চিকিৎসাশাস্ত্র, গণিত, দর্শন, বিজ্ঞান সহ বিভিন্ন ক্ষেত্রে যেসব উন্নয়ন ও অগ্রগতি আমরা লক্ষ্য করছি, তার পেছনে সে সময়কার ইরানি মনীষীদের বিরাট অবদান রয়েছে। এ প্রসঙ্গে রসায়ন ও আলজেব্রা শাস্ত্রে ইরানি মনীষীদের অবদানের কথা উল্লেখ করা যায়।
উদাহরণস্বরূপ, ইরানের খ্যাতনামা মনীষী মুসা আল খাওয়ারেজমির কথা উল্লেখ করা যায়, যিনি অ্যালগোরিদম বা বীজগণিত তথা অ্যালজেব্রার জনক ছিলেন। তিনি প্রথম তার একটি বইয়ে এই অ্যালজেব্রার নাম উল্লেখ করেন। বইটির নাম হল আল জাবর ওয়াল মুকাবিলা। তিনি ভারতীয় ও পার্সিয়ান হিসাব গ্রহণ বা গণনা পদ্ধতির মিশ্রণ ঘটিয়ে নতুন একটি গণনা পদ্ধতি চালু করেছিলেন। এ কারণে তখনকার সময়ে ইউরোপীয়রা তাদের নিজস্ব গণনা পদ্ধতি বা যন্ত্র থেকে সরে এসে নতুন এই পদ্ধতি গ্রহণ করেছিল। তার হাতেই বীজগণিত পরে আরও সমৃদ্ধ হয়। বর্তমান যুগ পর্যন্ত গণিত বিদ্যায় যে উন্নয়ন এবং এর সহায়তায় বিজ্ঞানের বিভিন্ন শাখায় যে উন্নতি ও আবিষ্কার সম্ভব হয়েছে, তার মূলে রয়েছে আল খাওয়ারিজমির উদ্ভাবিত গণিত বিষয়ক নীতিমালারই বেশি অবদান। তার রচিত বই আল জাবর ওয়াল মুকাবিলা থেকে বীজগণিতের ইংরেজির নাম আল জেব্রা উৎপত্তি লাভ করে। মুসা আল খাওয়ারিজমির এই আবিষ্কার প্রাচ্য ও পাশ্চাত্যে ব্যাপকভাবে সমাদৃত হয়।
ইরানে চিকিৎসাবিদ্যা ও গবেষণার ইতিহাস অনেক পুরনো এবং এক্ষেত্রে দেশটি বেশ সমৃদ্ধ। প্রাচীন ভারত ও গ্রিসের চিকিৎসাশাস্ত্রে ইরানের ভূমিকা ছিল অনস্বীকার্য। এ প্রসঙ্গে ইরানের জান্দি শাপুর বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ করা যায়। এই বিশ্ববিদ্যালয়ের পাশে ছিল একটি হাসপাতাল এবং এটি ছিল তৎকালীন সময়ের প্রথম চিকিৎসা বিষয়ক শিক্ষাকেন্দ্র। মেডিকেল তথা চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয় থেকে প্রাতিষ্ঠানিক লেখাপড়া শেষ করে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে রোগীদের চিকিৎসা সেবা দিতেন। ভারত, গ্রিস সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা ইরানের জান্দি শাপুর বিশ্ববিদ্যালয়ের আসত পড়াশোনা করার জন্য। কোনো কোনো বিশেষজ্ঞ এও দাবি করতেন, ওই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক খ্যাতি ও সাফল্যের কারণে সেখানে প্রথম হাসপাতাল ব্যবস্থা চালু হয়েছিল, যা ইরানিদের জন্য ছিল গর্বের বিষয়।
খ্রিস্টীয় দশম শতাব্দীতে ইরানের আরেক খ্যাতনামা চিকিৎসা বিজ্ঞানী, রসায়নবিদ ও দার্শনিক ছিলেন মোহাম্মদ জাকারিয়া রাজি। তিনি বিভিন্ন রোগের চিকিৎসায় বিভিন্ন রকমের ওষুধ আবিষ্কারের জন্য খ্যাতি অর্জন করেছিলেন। চোখ নিয়ে ব্যাপক গবেষণা করার কারণে চক্ষুরোগ চিকিৎসার পথপ্রদর্শক বলা হয়ে থাকে তাকে। চোখের রেটিনার যে দশটি লেয়ার আছে তা তিনিই প্রথম আবিষ্কার করেন। শ্রোতা বন্ধুরা, আগামী অনুষ্ঠানে আমরা ইরানের মনীষীদের অবদান সম্পর্কে আরও কথা বলবো। জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানেই শেষ করছি।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও পরবর্তী আসরে।